উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তিও আনত প্রায় অপশক্তির উপদ্রবেই। মানবতা বোধের প্রতি অকস্মাতেই চ্যালেঞ্জ কেন, এর স্বরূপ কি, কিভাবে বা এ থেকে বেরিয়ে আসা যায়, এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে। আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। উগ্রবাদ নিয়ে যখনই আমরা কথা বলি, তখন কোনো বয়স্ক ব্যক্তি নয়, রীতিমতো তরুণকে দেখি উগ্রবাদী হিসেবে। তারুণ্য এবং উগ্রবাদ প্রায় সমার্থক হয়ে দাঁড়িয়েছে, যদিও একথা আদৌ বলা ঠিক নয় যে তরুণ মাত্রই উগ্রবাদী। কিন্তু একথা তো ঠিক, তরুণ মাত্রই আবেগপ্রবণ এবং স্বপ্নচারী। সেই স্বপ্ন যেমন নিজেকে নিয়ে, তেমনি তা আবর্তিত হয় সমাজকে নিয়েও। কখনো তা সমাজবাদী বিপ্লবে, কখনো তা মুক্তি সংগ্রামে, কখনো তা স্বাজাত্য বোধে, কখনো বা তা গণতান্ত্রিক আন্দোলনে প্রতিফলিত হয় প্রজ্বলিত। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে যে এখনকার তরুণদের একাংশ ধর্মীয় ভাবাবেগ দ্বারা এতটাই পরিচালিত যে তারা সহজেই এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীর খপ্পরে পড়ে যায়। কয়েক দশক আগেকার ধর্মনিরপেক্ষ কিংবা অন্তত অসাম্প্রদায়িক চেতনায় অনুরক্ত তারুণ্যের পরিবর্তে এখন এসছে ভিন্ন ধরনের তরুণ, ভিন্নমুখী তরুণ, অগ্রযাত্রার পরিপন্থী তরুণ। এই ধর্মকেন্দ্রিক উগ্রবাদ বেছে নেওয়ার পেছনে মূল কারণ কি, এই প্রশ্নের জবাবে ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক, সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের ডিরেক্টর এবং ইনসাইড টেরোরিজম শীর্ষক সন্ত্রাসবাদ বিষয়ক গবেষণা গ্রন্থের লেখক ডক্টর ব্রুস হফম্যান আমাদের বললেন,
in secular ideologies as providing the answers, whether it was communism or whether it was the democratic state, the free market economy. But also too, I think...
অধ্যাপক ব্রুস হফম্যান বলছেন যে এর পেছনে তার মনে হয় দুটি কারণ রয়েছে। প্রথমত ধর্মনিরপেক্ষ আদর্শের প্রতি আস্থাহীনতা, সেটি কমিউনিজম হোক কিংবা গণতান্ত্রিক পদ্ধতিতে মুক্তবাজার অর্থনীতি হোক, অনেক বিষয়ে সেটি উত্তর দিতে পারেনি। আর দ্বিতীয়ত জাতীয়তাবাদী ও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদ কমে এসছে আজকাল, কারণ শীতল যুদ্ধের অবসানের পর বিশ্বের বিভিন্ন স্থানে জনগণ তাদের জাতীয়তাবাদী বা বিচ্ছিন্নতাবাদী লক্ষ্য অর্জনে স্বীকৃতি পেয়েছে। আবার অনেক ক্ষেত্রে হয়তো তারা পূর্ণ স্বাধীনতা পায়নি, পেয়েছে স্বায়ত্তশাসন। আর সেটিও একটি কারণ যে ষাট এবং সত্তরের দশকের বামপন্থী উগ্রবাদ থেকে তারা দূরে সরে এসছে। এই সব শূন্যতায় ধর্ম একটি স্থান করে নেয়। তৃতীয়, চতুর্থ কিংবা পরবর্তী প্রজন্ম আবার যেন ফিরে যেতে চায় তাদের পূর্বপুরুষের ধর্ম চর্চার দিকে। এটা যেন নিজের শেকড় সন্ধানের প্রচেষ্টা, নিজের পরিচিতি প্রতিষ্ঠার প্রয়াস। কিন্তু কেবল যদি সেটুকু হতো তাহলে বোধহয় কারো কোনো আপত্তি থাকত না। ধর্মপ্রাণ মানুষকে নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। বিতর্ক তখনই হয় যখন ধর্ম ব্যবহৃত হয় অধর্মের জন্যে। আসলে এই উগ্রবাদী মনোভাব পোষণের পেছনে এক ধরনের মনস্তত্ত্ব কাজ করেছে। আর্থসামাজিক বঞ্চনার প্রায়োগিক দিকই হোক কিংবা আদর্শ জগতের কল্পলোকের বাসনাই হোক, তারুণ্যকে টানে এক ধরনের উগ্রবাদী মনোভাবের দিকে। সেই বিষয়টির দিকে আলোকপাত করলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসির ফেলো তরুণ লেখক আসিফ ইমতিয়াজ রবি।
মানুষের মনের একটা বিচিত্র জায়গা হচ্ছে যে মানুষের মন, বিশেষ করে তরুণদের মন, তারা সবসময় কোনো না কোনো আদর্শকে আঁকড়ে ধরতে চায়। তারা সবসময় কোনো না কোনো সুপারম্যানকে খোঁজে যার আদর্শ তারা ফলো করতে পারো। তারা সবসময় তাদের মনে একটা শূন্যতা থাকে, একটা শূন্য জায়গা থাকে, যেখানে তারা চায় যে একটা ভালো আদর্শ বা একটা সুপারম্যানকে তারা ফলো করবে, তারা সমাজে পরিবর্তন আনবে। কিন্তু যখন আমরা যারা নিজেদেরকে সুশীল সমাজ বলে দাবি করি, আমরা নিজেদেরকে যারা লেখক বলে দাবি করি, শিল্পী বলে দাবি করি, শিক্ষক বলে দাবি করি, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমরা এই বিপুল সংখ্যক তরুণদের জন্য কোন আদর্শ রেখে যেতে পারি, আমরা কোনো আদর্শ তাদেরকে দেখাতে পারিনি, সর্বস্তরে প্রচার করতে পারিনি, কোনো আশা এবং আনন্দের খবর শোনাতে পারিনি, কোনো আলোর পথ দেখাতে পারিনি। ফলে তাদের হৃদয়ের যে শূন্য জায়গাটা, সেটি শূন্যই থেকে গেছে এবং সেই শূন্য জায়গায় আরেকটি বিশ্বাস, সেই বিশ্বাসটা অপবিশ্বাস, সেই বিশ্বাসটা হয়তো ভ্রান্ত বিশ্বাস, সেই বিশ্বাসটা তাদেরকে দখল করে নিয়েছে। এবং একটা তরুণ যখন একটা সমাজে বাস করে, যে সমাজে দুর্নীতি আছে, যে সমাজে সুষ্ঠু গণতন্ত্র নেই, যে সমাজে সংবাদপত্রের স্বাধীনতা নেই, যে সমাজে রাস্তায় নামলেই যানজট, যে সমাজে অ্যাম্বুলেন্স আটকে রেখে ভিআইপি মানুষরা রাস্তা পার হয়ে যান, অ্যাম্বুলেন্সের ভেতর রোগীরা মারা যান, একটা তরুণ যখন এগুলো দেখে তখন তার ভেতরে তীব্র একটা ক্রোধের জন্ম হয় এবং সে দেখে যে যত প্রতিষ্ঠান সমাজে আছে সবাই বিচারালয়ে গেলে বিচার ব্যবস্থার দীর্ঘ সূত্রিতার কারণে সেখানে বিচার পাওয়া যাচ্ছে না, কিন্তু একমাত্র ধনীরাই বিচার পাচ্ছে, গরিবদের বিচার পাবার কোনো জায়গা নেই। হ্যাঁ, পুলিশের কাছে গেলে পুলিশ তাদেরকে উপকার করার বদলে তাদেরকে নাজেহাল করে। হ্যাঁ, হাসপাতালে গেলে চিকিৎসার ব্যবস্থা নেই, সমাজের কোনো প্রতিষ্ঠান যেখানে কাজ করছে না সেখানে সেই একজন তরুণ সে বুকের ভেতর তীব্র একটা হতাশা, একটা ক্রোধ লালন করে এবং সে একটা সমাধান খোঁজে, যেটা সমাধান কি হতে পারে।
এই যে পুঞ্জীভূত ক্রোধ এবং হতাশার কথা বললেন রবি, তার পাশাপাশি একটা প্রশ্ন উঠে আসে যে ধর্মকে পুঁজি করে এখন সন্ত্রাসবাদের দিকে কেবল যে মাদ্রাসায় পাঠ করা তরুণরা ঝুঁকছে তাই নয়, এদিকে ঝুঁকছে অন্যরাও। এই দুটি ভিন্ন ধারায় সমন্বিত উগ্রবাদের কথা বললেন ঢাকা থেকে রাজনৈতিক বিশ্লেষক সরওয়ার জাহান চৌধুরী।
একটা বিষয় হচ্ছে বাংলাদেশে দুটো ধারা আছে, একটা ধারা হচ্ছে যেটাকে আমরা বলছি যে আরবান এফ্লুয়েন্ট ব্যাকগ্রাউন্ডের তরুণরা, অর্থাৎ ঢাকা শহর এবং অন্যান্য বড় বড় শহরগুলোর উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, তাদের একটা সেলফ রেডিকালাইজেশন একটা ধারা সৃষ্টি হয়েছে সম্প্রতি। তার আগে যেটা ছিল গত প্রায় এক দশক ধরে কওমি মাদ্রাসা ভিত্তিক এক ধরনের সন্ত্রাসবাদ ছিল, যেখানে কওমি মাদ্রাসা থেকে উঠে আসা ছাত্ররা এক ধরনের উগ্রপন্থী রাজনীতিতে গিয়েছে। আমরা জেএমবির কথা জানি, হুজি বীর কথা জানি, আনসারুল্লাহ বাংলা টিমের কথা জানি, এই দুটো ধারা বাংলাদেশে বিরাজ করছিল। কওমি মাদ্রাসা থেকে উঠে আসা উগ্রপন্থীদের ধারাটা বিস্ফোরণ, সেটা গত 15-20 বছর ধরে। আর যেটা শহুরে উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা যে সন্ত্রাসবাদী ধারণা সেটা সম্প্রতি, পূর্বে কখনো এই দুটো ধারার কোনো কনভার্জেন্স বা মিলন হয়নি। এই হোলি আর্টিজেন ডাকাতিতে দেখা গেল প্রথমবারের মতো তাদের মধ্যে একটা সমন্বয় হলো, তারপরেও রাকিয়ার যে আক্রমণ সেখানেও তাদের মধ্যে একটা সমন্বয় দেখা গেল এবং পরবর্তীতে দেখা গেল যে সমন্বয়টা বিস্তার করছিল এবং পরবর্তীতে আইসিসির যে কথিত বাংলাদেশি আমির তামিম চৌধুরী, তাকে যখন নিরাপত্তা বাহিনীর অপারেশনকে হত্যা করা হলো, তখনও দেখা গেল যে তার সাথে অন্যান্য এই যে রুরাল বা গ্রামীণ ব্যাকগ্রাউন্ডের যারা, তাদের সাথে আরবানদের যে সমন্বয় হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে তাদের একটা তৎপরতা ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের যে তাদেরকে উস্কানি দাতারা হয়তো অত তরুণ না, তারা মধ্যবয়সী যে প্রিচার যারা সেরকম ছিল। ফিল্ড লেভেলে যারা অপারেটিভ বা ফাংশনাল লেভেলে যারা কাজ করে সেই দলগুলা এবং সেই সেলগুলা, সেগুলা তরুণদের নেতৃত্বেই পরিচালিত, তরুণরাই সেখানে অপারেটিভ।
সরওয়ার জাহান চৌধুরী আরও একটি জরুরি কথা বললেন যে শিক্ষিত এবং অবস্থা সম্পন্ন ঘরের ছেলেরাও যে উগ্রবাদের দিকে ঝুঁকে পড়ল সে নিয়ে খুব যে একটা গবেষণা হয়েছে তা নয়, তবে একটা জিনিস লক্ষ্য করা যায় যে আগে যেমন বামপন্থীরা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী বিশ্বের বিরোধিতা করেছেন, এখন ঠিক তেমনি ইসলাম ধর্মকে আশ্রয় করে যারা উগ্রবাদী হয়ে উঠছে তারাও পশ্চিমী বিশ্বের বিরুদ্ধে তাদের বিষোদ্গার করছে।
কি কারণে রেডিকালাইজ হয়েছে সে নিয়ে খুব ভালো গবেষণা যে হয়েছে তা নয়, ইতিমধ্যেই এটা নিয়ে অনেকে চিন্তা ভাবনা করছেন, বের করার চেষ্টা করছেন যে কেন এই অবস্থাপন্ন ঘরের ছেলেপেলেরা এই উগ্রপন্থায় যাচ্ছে। কিছু কিছু বিষয় একটু খেয়াল করলে দেখা যায় যে তাদের অনেকেই আপনার এক ধরনের ফ্যান্টাসির মধ্যে ভোগে। তারপর অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশের যে পাবলিক ডিসকোর্স, আমাদের মিডিয়াতে যে ধরনের কথাবার্তা অনেক আগে থেকেই চলে আসছে, একসময় বামপন্থীরা ব্যবহার করতেন পশ্চিমা সাম্রাজ্যবাদ, বা তারও আগে হয়তো যখন 47 সালে ভারত এবং পাকিস্তান স্বাধীন হয় তখন যে অ্যান্টি কলোনিয়াল যে টার্মিনোলজি গুলা এবং সেই যে লজিক গুলা যেটা পরবর্তীতে বামপন্থীরা পিক করলেন, নব্য সাম্রাজ্যবাদ ইত্যাদি, এই বিষয়গুলোকে দেখা গেল যে পরবর্তীতে ইসলামিস্টরা পিক করলো এবং তারা বলা শুরু করলো একই ধরনের টোনে যে এই সাম্রাজ্যবাদ হচ্ছে ইসলামের বিরুদ্ধে সাম্রাজ্যবাদ, সেটা খ্রিস্টানদের সাম্রাজ্যবাদ। তারা খুব বেশি হয়তো খবর রাখে না বা বলতে চায় না যে খ্রিস্টান যাদেরকে বলা হচ্ছে সেখানে কত পার্সেন্ট মানুষ আসলে রিলিজিয়াস বা আদৌ সেই অর্থে খ্রিস্টান কিনা, কিন্তু সেটাকে খুব করে বলা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক ধরনের খ্রিস্টান সাম্রাজ্যবাদ ইসলামী দেশগুলোর বিরুদ্ধে। সেই পাবলিক ডিসকোর্সে এই ধরনের পশ্চিমা বিরোধী যে যুক্তি বা যে কথাগুলা সেগুলোকে ইসলামিস্টরা পিক করলো এই late 1990s এবং early 2000s এই শতকের প্রথম দিকে, এবং তারা সেটাকে খুব বড় করে ব্যবহার করা শুরু করলো। তাদের নিজস্ব নিউজ চ্যানেল আছে, তাদের নিজস্ব পত্রপত্রিকা ছিল, সোশ্যাল মিডিয়ার কারণে তো এখন প্রচুর কানেক্টিভিটি বেড়ে গেছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পাবলিক ডিসকোর্সে এই এই ধরনের যুক্তিকে উত্তর করার মতো এনাফ যুক্তি বা ন্যারেটিভ আসলে উপস্থাপন করা হয়নি। এই জায়গাটা নিয়ে আসলে আমাদের চিন্তা ভাবনা এবং গবেষণা হওয়া দরকার যে আমাদের জনমানসে কেন এই যে একটা একটা অযৌক্তিক এবং অতিরিক্ত পশ্চিমা বিরোধী ধারণা অনেকদিন ধরে চলে আসছে এবং সেটা সেই ধারণাগুলো অন্য রাজনৈতিক সেকুলার রাজনৈতিক দলগুলো থেকে ইসলামিস্টদের কাছে হস্তান্তরিত হয়ে গেল সবার অলক্ষে, সেটাও একটা গুরুত্বপূর্ণ এবং দেখার মতো বিষয়।
সরওয়ার জাহান চৌধুরী বলছিলেন যে পাশ্চাত্যের বিরুদ্ধে এক ধরনের মনোভাব, এক ধরনের কল্পকাহিনী চালু করা হলো, ইংরেজিতে যাকে বলা হয় ন্যারেটিভ সেই রকম বিবরণ তৈরি করা হলো যাতে ঘৃণার উদ্রেক ঘটে সহজেই। এ প্রসঙ্গে আরও আলোকপাত, আরও বিশ্লেষণ আগামী সপ্তাহের অনুষ্ঠানে। উগ্রবাদ, উৎকণ্ঠা ও উত্তরণের আগামী সংকলন শোনার আমন্ত্রণ রইল।